এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় আজকের বিশ্ব পরিবেশ রক্ষায় আমাদের করণীয়, এবং সঞ্চালনা করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সঞ্জনা। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় আজকের বিশ্ব পরিবেশ রক্ষায় আমাদের করণীয়। আজকের বিশ্বকে আমরা ধনী দরিদ্র উন্নত অনুন্নত যেভাবেই ভাগ করি অথবা সংজ্ঞায়িত করি না কেন, পরিবেশের ওপরে বিরূপ প্রতিক্রিয়ার প্রধান কারণ মানুষই, এবং পরিবেশের উপরে যে প্রভাব পড়ছে, বিরূপ প্রভাব পড়ছে, আমরা যেমন আমেরিকায় বসে দেখছি তেমনিভাবে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড অথবা সুদূর আফ্রিকা মহাদেশ অথবা হিমালয় পর্বত শৃঙ্গে, এমনকি দক্ষিণ গোলার্ধেও এর কুফল সারা বিশ্বের মানুষ দেখছেন, অনুভব করছেন। আর তাই পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে আরো অনেক বেশি সচেতন হতে হবে এবং আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় সে কারণেই পরিবেশ রক্ষায় আমরা কি করতে পারি, কি করণীয় সেটাই বেছে নিয়েছি। আমাদের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ডক্টর আতিক রহমান, আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানী। ডক্টর আতিক রহমান, আপনি কি এখনো আমাদের প্রডিউসার আমাদের জানালেন, এখনো ওনাকে লাইনে পাওয়া যায়নি। কলকাতা থেকে যোগ দিচ্ছেন ভারতের আবহাওয়া দপ্তরের শীর্ষস্থানীয় আবহাওয়া বিজ্ঞানী ডক্টর গোকুল চন্দ্র দেবনাথ। ডক্টর দেবনাথ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
নমস্কার।
আর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন আর্কেড এনভায়রনমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ন্যাশনাল টেকনোলজি ম্যানেজার ডক্টর সুফিয়ান এ খন্দকার। ডক্টর সুফিয়ান এ খন্দকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আসরে। আর আমাদের সাথে যোগ দিচ্ছেন অগণিত দর্শক এবং শ্রোতা। আপনাদের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আজকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ইতিমধ্যেই টেলিফোন কল আসতে শুরু করেছে। হ্যালো।
হ্যালো, আমি মুকুল সর্দার, খুলনার ডাকপ থেকে সকলকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি
এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
আমি মনে করি আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ। সম্মানিত প্যানেলিস্টদের কাছে আমি সবিনয়ে জানতে চাইব যে বিশ্ব পরিবেশ রক্ষার জন্য ঠিক এই মুহূর্ত থেকে আমাদের কোন কাজগুলি বন্ধ করাটা জরুরি, পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য কোন কাজগুলির উপর আমাদের গুরুত্ব আরোপ করতে হবে, এটি একটি প্রশ্ন। সম্মানিত প্যানেলিস্টদের কাছে আমি আরো জানতে চাইব, অনেকে যেমনটা মনে করেন বিশ্ব পরিবেশের ক্ষেত্রে উন্নত বিশ্বগুলোই নাকি বিশ্ব পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে এই বিশ্ব পরিবেশ রক্ষায় উন্নত বিশ্বগুলি যেমন ভূমিকা পালন করা উচিত, উন্নত বিশ্ব কি আসলে সেই ভূমিকাটা পালন করছে কিনা? সম্মানিত প্যানেলিস্টরা যদি এই বিষয়টির উপর আলোকপাত করেন, ধন্যবাদ।
ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। আমরা প্রথমেই চলে যাচ্ছি এই প্রশ্নটি নিয়ে ডক্টর খন্দকার আপনার কাছে। আপনি তো শুনলেন।
ধন্যবাদ তাহেরা কিবরিয়া। হ্যাঁ, আমি শুনলাম। এখন আমরা বিশ্ব পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে ধরি ক্লাইমেট চেঞ্জ, যেটা এখন সত্যি সমগ্র বিশ্বের জন্য উদ্বিগ্ন হয়ে উঠে দাঁড়িয়েছে। যদিও সাম্প্রতিক আমেরিকান সরকার ওই এগ্রিমেন্ট থেকে উঠে আসছেন, কিন্তু তাতে প্রবলেম সলভ হয়নি, প্রবলেমটা রয়ে গেছে। সেই ক্লাইমেট পরে আমরা অনেক কিছু করতে পারি বা ইন্ডিভিজুয়াল ইয়েতেও, এবং সেখানে আমাদের কনসার্নটা থাকতে হবে যে আমরা এই ক্লাইমেট চেঞ্জের বিরূপ প্রতিক্রিয়া থেকে কিভাবে অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশ এই ব্যাপারে অনেকটা অগ্রগামী, তাদের ন্যাশনাল প্রোগ্রাম নিয়েছে এবং যথেষ্টভাবে অগ্রসর হচ্ছে। যদিও ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট রক্ষার জন্য যেটা করা দরকার তার জন্য যথেষ্ট অর্থের পরিমাণ, এবং সেই হিসাবে ইউনাইটেড নেশনস এর উদ্যোগে অর্থ সংগ্রহ এবং দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে, কিন্তু সেখানে আমেরিকা যুক্তরাজ্য অংশগ্রহণ না করায় অনেকটা অসুবিধা হচ্ছে। তবুও আমাদেরকে এগিয়ে যেতে হবে, এই প্রবলেমটাকে যদি আমরা সঠিকভাবে সমাধান না করতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা দুর্বিষহ অবস্থা পরিবর্তন করবে।
ডক্টর সুফিয়ান, আপনি কি একটু ছোট করে বলবেন যে উন্নত বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র, আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের জন্য যে যে জিনিসগুলি করা দরকার এবং বৈশ্বিকভাবে যে চুক্তিতে আসা দরকার সেখানে স্বাক্ষর করেনি, এবং কি কারণে করেনি, এবং উন্নত বিশ্বগুলো কোন জায়গাটায়, যেরকম আমরা জানি যে গ্রিন হাউস গ্যাস যেটা নির্গত হচ্ছে উন্নত বিশ্বের দেশগুলোর থেকেই কিন্তু বেশি হচ্ছে, যেরকম যুক্তরাষ্ট্র এবং চীন, ভারত, তো এই জিনিসটাকে একটু ভালোভাবে আর একটু বিস্তারিতভাবে বলবেন যে এর ফলে কি কি বিরূপ প্রতিক্রিয়া পড়ছে আমাদের পরিবেশের ওপরে, আমাদের বিশ্বের ওপরে, এবং বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাও একটু জানতে চাচ্ছি।
ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে ক্লাইমেট চেঞ্জের প্রধান কারণ হিসাবে ধরা হয়েছে যে গ্রিন হাউস, এবং গ্রিন হাউস গ্যাসের প্রধান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এখন চায়না থেকে সবচেয়ে বেশি, তারপরে যুক্তরাষ্ট্র এবং তারপরে অন্যান্য উন্নত দেশ। এখানে বাংলাদেশ বা উন্নতগামী দেশের কন্ট্রিবিউশন খুবই কম। কিন্তু এই ক্লাইমেট, এই যে গ্রিন হাউস গ্যাস, এটাতে যা হয়েছে যে এর ফলে যে সূর্য তাপটা আর বেরিয়ে যেতে পারছে না, এটা একটা লেয়ারের মতো সৃষ্টি করেছে, যেটা হচ্ছে আগে তো সূর্যরশ্মি দিনে যেটা আমরা দেখতাম, তারপরে ওটা আবার রিফ্লেক্ট করে চলে যেত, কিন্তু এখন ওইটা হচ্ছে না, যার ফলে ক্রমশ তাপমাত্রা বেড়েই যাচ্ছে। এখন এই গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য সবাই অঙ্গীকার করেছেন, যার জন্যই ওই চুক্তিটা ছিল যে সবাই কমিয়ে 2005 সালের যে ওই পর্যায়ে নিয়ে আসবেন, কিন্তু সেখান থেকে যুক্তরাষ্ট্র যেহেতু বেরিয়ে আসার প্রধান কারণ এরা বলছে যে এদের এই ফসিল ফুয়েল থেকে সবচেয়ে বেশি গ্রিন হাউস বা কার্বন ডাইঅক্সাইড বহির্গত হয়, সেটাতে আর্থিকভাবে যেসব প্ল্যান্ট আছে সেটা ক্ষতি হতে পারে, কিন্তু সেটা অনেক প্রশ্ন রয়েছে, কারণ এখন আর আমেরিকা যে কোল ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলোর কন্ট্রিবিউশন অনেক কমে গেছে, এবং যেটা এখন আমরা সবচেয়ে বেশি দেখি এখন সেটা হলো প্রথমত চায়না, তারপরে আমরা দেখছি ভারতে এবং অন্যান্য দেশে। এখানে যেহেতু এখনো তারা কোল ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র উপরে জোর দিচ্ছেন, ওটাকে কমিয়ে না আনা পর্যন্ত সার্বিকভাবে এই গ্রিন হাউস গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড কমানো সম্ভব কিনা সে ব্যাপারে সন্দেহ রয়ে গেছে।
অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার। আমরা যাচ্ছি ডক্টর গোকুল চন্দ্র দেবনাথ আপনার কাছে।
ধন্যবাদ।
আপনি কিছু যোগ দেবেন? আপনি তো শুনলেন। জি বলুন।
আমি ডক্টর খন্দকার সাহেবের কথার সূত্র ধরেই বলছি, ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশের যে সমস্যা হচ্ছে সেটা সারা বিশ্ব জুড়েই একটা উদ্বেগ, সেটা আমরা সবাই জানি। এর প্রধান কারণ হচ্ছে আপনার বিশ্ব উষ্ণায়ন, সেটা নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই। রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন যে রিপোর্ট, আইপিসিসি রিপোর্ট, সেই আইপিসিসি রিপোর্টও সেই কথাকেই কিন্তু মান্যতা দিচ্ছে। আর যদি আমরা দক্ষিণ পূর্ব এশিয়া বা ভারত, বাংলাদেশ এবং সন্নিহিত অঞ্চলের কথা চিন্তা করি, তাহলে প্রথমত দুটো জিনিস কিন্তু আমাদের এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে বা পরিবেশের ক্ষতির ক্ষেত্রে, রক্ষা নয় পরিবেশের ক্ষতির ক্ষেত্রে, দুটো জিনিস কিন্তু আমাদের খুব উদ্বেগ জাগাচ্ছে। এর একটি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা তাপমাত্রা, যেটাকে যার জন্য কিন্তু আমরা বিভিন্ন সময়ে যে আবহাওয়া বিজ্ঞানে যে এক্সট্রিম ইভেন্ট ঘটছে, অর্থাৎ কোথাও অল্প সময়ের মধ্যে অত্যধিক বৃষ্টিপাত যার ফলস্বরূপ বন্যা হচ্ছে, অথবা কোথাও কোথাও খুব উষ্ণ হয়ে যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যেগুলো আমরা আগে কখনো দেখিনি। এ দুটো বিষয়ে যেহেতু আবহাওয়া জনিত, আমি ভারতের প্রেক্ষিতে আরেকটু বিস্তারিত বলবো। তার আগে হচ্ছে দু নম্বর কারণ, সেটা হচ্ছে পরিবেশের এই অবস্থার যে ক্ষতি হচ্ছে, তার মধ্যে প্লাস্টিক দূষণ, অনেক ধরনের দূষণ আছে, প্লাস্টিক দূষণও কিন্তু একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথমেই যে এক্সট্রিম ইভেন্টের কথা আমরা বলেছি, এই পরিবেশের যে তারতম্য ঘটছে, তার মধ্যে আমরা ভারতের ক্ষেত্রে দেখছি একটা বিরাট ধরনের পরিবর্তন কিছুদিন যাবৎ, বিশেষ করে বৃষ্টিপাতের ক্ষেত্রে। চিরাচরিতভাবে বা ক্লাইমেটোলজিক্যালি ভারতের উত্তর পূর্বে যে সমস্ত রাজ্য আছে, যে সাতটি রাজ্য আসে, আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, অর্থাৎ বাংলাদেশ সন্নিহিত উত্তর পূর্ব ভারতের, সাধারণত ভারতের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতো গত কয়েক বছর যাবৎ, এবং এবছরও যে বর্ষা এসছে তাতে কিন্তু উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত আশানুরূপ হচ্ছে না, যদিও আমরা পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতে অত্যধিক বৃষ্টি কিছু কিছু জায়গায় দেখছি, যার ফলস্বরূপ কিন্তু কেরালাতে যে অভূতপূর্ব বন্যা গত একশো বছরের মধ্যে, এই অভূতপূর্ব বন্যায় কিন্তু কেরলে প্রায় এখনো পর্যন্ত যা হিসাব, তাতে 307-এরও বেশি লোকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, এবং প্রচুর ক্ষয়ক্ষতি কৃষিকাজ এবং অন্যান্য জায়গা থেকে ঘটছে। ঠিক সেইভাবেই কিছু কিছু ক্ষেত্রে আবার বেশি বৃষ্টিপাত হচ্ছে গত কয়েক বছর, যেমন যেগুলো সুখাম অঞ্চল, রাজস্থান এবং সন্নিহিত গুজরাট, উড়িষ্যাতেও,
এবং প্রসঙ্গত বলা যেতে পারে যে মধ্যপ্রাচ্যেও কিছু কিছু দেশে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, হঠাৎ করেই বৃষ্টি এবং বন্যাও দেখা দিচ্ছে, এরকমটাও আমরা দেখতে পাচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি আমি। এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যা রিপোর্ট আছে, কিছু কিছু দেশে অত্যধিক তাপমাত্রা বেড়ে গিয়েছে, যেটা কিন্তু আগের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। ভারতের ক্ষেত্রে এখন যেহেতু বর্ষাকাল, এখন বৃষ্টিরই আমরা এই ধরনের এই ক্লাইমেট চেঞ্জের একটা কুফল হিসাবে দেখতে পাচ্ছি, যা পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব ফেলছে। ঠিক অন্যভাবে গ্রীষ্মকালে, অর্থাৎ যখন গরমের সিজন আমাদের ভারতে বা বাংলাদেশে অত্যধিক তাপমাত্রা বেড়ে গিয়ে কিন্তু হিটওয়েভে প্রচুর লোকজন মারা যাচ্ছে। এবছরে আমরা দেখেছি রাজস্থান, গুজরাট এবং এমনকি উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা রেকর্ড তাপমাত্রা হয়ে গিয়েছে, এবং ভারত সংলগ্ন পাকিস্তানেরও কিছু অংশে যা রিপোর্ট ছিল সেই ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বিষ্ণু উষ্ণায়নের কুফলের জন্য কিন্তু আবহাওয়াজনিত একটা বিরূপ প্রভাব সারা বিশ্ব জুড়েই পড়ছে, তার মধ্যে এই আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যেহেতু উন্নয়নশীল দেশ, সেখানে এর জন্য কিন্তু আমাদের জনসাধারণ একটা বিরূপ অবস্থার বা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাওয়ার জন্য এর একটা সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট হচ্ছে। আরেকটি যেটি আমি বলেছিলাম, পরিবেশ দূষণের আরেকটি দিক হচ্ছে প্লাস্টিক দূষণ।
হ্যাঁ, আমি এই প্রসঙ্গতেই আসতে চাচ্ছিলাম যে প্লাস্টিক দূষণ এখন বিশ্বব্যাপী মারাত্মক আকার ধারণ করেছে, ঊনবিংশ শতাব্দীর বিশাল এক আবিষ্কার এই প্লাস্টিক, আমরা সবাই জানি, এবং যা আমি বছরে প্রায় 1 ট্রিলিয়ন হারে উৎপাদিত হচ্ছে এই প্লাস্টিক, এবং প্লাস্টিকের ব্যবহার এত সহজলভ্য এবং কিনতেও খুব সস্তায় পাওয়া যাচ্ছে, আসবাবপত্র থেকে শুরু করে কি না প্রস্তুত করা হচ্ছে, কিন্তু
বাজারে যে কোনো সবজিওয়ালা বা মাছ বিক্রেতা জিনিস প্লাস্টিকে করে দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু খুব ক্যাচি, সমস্ত লোকই জেনেও কিন্তু আমরা আমাদের এই আমি এক কথায় বলবো যে পরিবেশের কুফল জানা সত্ত্বেও কিন্তু আমরা সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এই সহজলভ্য জিনিসকে বাড়িতে নিয়ে এসেছি এবং আমাদের আশেপাশে নালা নর্দমা জমিতে সেগুলো ফেলছি।
ডক্টর দেবনাথ, কি করা যেতে পারে, আমাদের কি করণীয়
সেটা সেই প্রসঙ্গে আমি আসছি। প্রথমেই হচ্ছে যে আবহাওয়াজনিত যে গ্রিন হাউস গ্যাস যার মূল কারণ হচ্ছে আপনার বাতাসে কার্বন ডাইঅক্সাইড, ভারত সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে এই পরিবেশ দূষণ যেটা হচ্ছে বা গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির দুটো কারণ, একটা হচ্ছে অ্যান্থ্রোপোজেনিক আর একটা হচ্ছে ন্যাচারাল। এই অ্যান্থ্রোপোজেনিক কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির জন্য পরিবেশের একটা মূল দায়ী বলা যেতে পারে সেটা হচ্ছে যে ভেহিকেল বা আমাদের যে পরিবহন ব্যবস্থা, বিশেষ করে স্থল পরিবহন। ভারত সরকার যেহেতু এই পরিবেশ দূষণকে কমানোর জন্য ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে 2030-এর মধ্যে দেশের যে ডিজেল অথবা পেট্রোল গাড়ি রয়েছে তার পরিবর্তন ঘটিয়ে ইলেকট্রিকের কার উৎপাদনের জন্য একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা ঘোষণা করা হয়েছে যে ধাপে ধাপে সমস্ত পেট্রোল এবং ডিজেল গাড়িকে কমিয়ে আনবে। এবং ইতিমধ্যে বিভিন্ন রকম যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলো কিন্তু সেই দিকে অথবা হাইব্রিড কারের দিকে ওনারা অগ্রসর হচ্ছেন। সুতরাং আশা করা যায় আমাদের সরকারের এই নীতির ফলে অচিরেই একটা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু কমতে থাকবে।
নিঃসন্দেহে এটা একটা মহৎ প্রয়াস। একটু ছোট করে বলতে চাই যে উন্নত দেশগুলোতে কিন্তু ইলেকট্রিক গাড়ি বেশ অনেক বছর থেকেই চলছে এবং এর চাহিদাও বাড়ছে, আবার সেই সঙ্গে অনেকের মনে একটা বিরূপ একটা ধারণা আছে যে এর মেইনটেনেন্স বা এর যে যে আনুষাঙ্গিক ব্যাপারগুলো আছে, গাড়ি নষ্ট হলে এর ঠিক করতে বা মেরামত করতে অনেক পয়সা খরচ হয়, এই কারণেও কিন্তু অনেকেই উন্নত দেশেও অনেকে দ্বিধাগ্রস্ত যে কিনবেন কি কিনবেন না, এই ব্যাপারগুলোও আছে। কিন্তু ভারত সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে খুবই ভালো একটি পদক্ষেপ। তো ডক্টর দেবনাথ, আপনার কাছে আবার ফিরে আসব। আমরা চলে যাচ্ছি ডক্টর খন্দকার আপনার কাছে, প্লাস্টিকের ব্যাপারটা নিয়ে আবারও আসছি। ছোট্ট একটু জিনিস কথা আমি শেয়ার করতে চাচ্ছি আমাদের দর্শক শ্রোতাদের কাছে, সে হলো বেশ কয়েক বছর আগে, আমার স্পষ্টভাবে মনে নেই, সম্ভবত 2007 অথবা 2008 সালে যখন বাংলাদেশে আমি গেলাম, আমার মাকে আমি যেয়ে বললাম যে ও চমৎকার, সবার হাতে দেখছি, সবাই কি আজকাল আড়ঙের থেকে অথবা দেশাল এই সমস্ত জায়গার থেকে কাপড় চোপড় কিনছে বা শপিং করছে, সবার হাতে আমি দেখছি কাগজের ঠোঙা বা কাগজের প্যাকেট। তো আমার মা বললেন, কেন তুমি জানো না আমাদের দেশে বাংলাদেশে এখন প্লাস্টিকের ঠোঙা নেওয়া নিষেধ। তো আমি শুনে কিন্তু অভিভূত হয়ে পড়ি, কারণ আমেরিকায় কাগজে প্লাস্টিকের ঠোঙা যদি নিতে হয় বা কিনতে হয় আজকাল পয়সা দিয়ে কিনতে হয় কিছু কিছু রাষ্ট্র কিছু কিছু রাজ্যে, সেটাও আবার এখনো চালু আছে কিন্তু এখনো নিষিদ্ধ করা হয়নি, যদিও রিসাইক্লিং এর উপরে অনেক চাপ দেওয়া হচ্ছে কিন্তু সেটা হয়নি। সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে বহুদিন থেকে, এবং এই যে নালা বন্ধ হয়ে যাচ্ছে এইদিকেও দৃষ্টি দিয়েছে। তো ডক্টর খন্দকার, আপনি কি বলবেন যে বাংলাদেশের এই যে প্রয়াস এটা অব্যাহত রাখার জন্য, আপনি তো বাংলাদেশের সঙ্গে অনেক কাজ করছেন, এবং আপনি জানেন তো বিষয়টি, যদি আপনি একটু আলোকপাত করেন প্লাস্টিকের উপরে।
আপনি যে কথাটা বললেন সেটা খুবই আশাপ্রদ, কারণ বাংলাদেশে প্লাস্টিক কমিয়ে দেওয়া হচ্ছে বা নিষিদ্ধ করা হচ্ছে খুব আশাপ্রদ। কারণ বাংলাদেশে আরেকটা জিনিস যেটা আমরা এখনো অত ব্যবহার করছি না, বহু আগে করা হতো, সেটা হলো জুট ইন্ডাস্ট্রি। জুট থেকে যে ব্যাগগুলো তৈরি করা হয় সেটা বায়োডিগ্রেডেবল এবং ফার সুপিরিয়র প্লাস্টিকের চেয়ে। যদি ব্যাগ আমাদের নিতান্তই ব্যবহার করতে হয় তখন আমাদের ওই পাট থেকে নির্মিত ব্যাগগুলো ব্যবহার করা উচিত। কাগজের তো ঠিকই আছে, যদি আরো বেশি স্ট্রং কোনো দরকার হয় তখন আমাদেরকে, আমরা যদি পাটের উপর বিশেষ জোর দেই এবং শুধু নিজের দেশে না বিদেশেও যদি রপ্তানির একটা প্রচেষ্টা নেওয়া হয়, পাটের মতো পাটের কিন্তু ভীষণ চাহিদা আছে
এবং বিকল্প নেই, বায়োডিগ্রেডেবল, সেটা একটা ভালো জিনিস যে মাটির সঙ্গে মিশে যায় পাট।
বায়োডিগ্রেডেবল ওইটাই হলো প্রভেদ, যে প্লাস্টিক মাটির সাথে মিশবে না, বহু বছর হাজার হাজার বছর লাগে। আর এই পাট জাতীয় বস্তু দিয়ে যদি আমরা ব্যাগ তৈরি করি, সেটা যদি আমরা ল্যান্ডফিলেও দেই তাহলে সেটা কয়েক বছরের মধ্যেই ওটা ডিগ্রেড করে যায় এবং মাটির সাথে মিশে যায় এবং তার অনেক গুণ আছে। তো ওই একটা জিনিস আমাদের প্রচেষ্টা করা উচিত যে বাংলাদেশের পাটজাত দ্রব্যের ব্যবহার আরো বাড়িয়ে দেওয়া উচিত, তাহলে অনেক সুবিধা হবে। আর আরেকটা যেটা বললেন যে এখন যেটা প্লাস্টিকের সবচেয়ে বড় ক্ষতিকারক যেটা আমরা দেখেছি বাংলাদেশে, সেটা হলো যে বাংলাদেশে একসময় ৫০-এর উপরে খাল ছিল যাতে পানি
নিষ্কাশন
নদীতে বহন করে নেওয়া যাওয়া হতো, সেগুলো এখন প্লাস্টিক জাতীয় দ্রব্যে এত ভরে গেছে যে তার পরিবহন ক্ষমতা প্রায় নেই বললেই চলে। যার ফলে আমরা এই দেখতে পাই যে ওয়াটার লগিং এর যে প্রবলেমটা সাম্প্রতিক এত কঠিন হয়ে দাঁড়িয়েছে, তার প্রধান কারণ ওই খালগুলোকে আবার পুনরুদ্ধার করতে হবে এবং সেখান থেকে যে ওই যে বর্জনীয় জিনিসগুলো আছে বিশেষত প্লাস্টিক বাতল, প্লাস্টিক ব্যাগ, ওগুলো দূর করে আবার ওই খালগুলোকে ফিরিয়ে আনতে পারলে পরে আমাদের জলবদ্ধতা অনেকটা কমে যাবে।
জি, অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার। আমাদের টেলিফোন লাইনে আমাদের ঢাকা থেকে যোগ দিচ্ছেন মোবারক হোসেন ফণী এবং আরেকজন লাইনে আছেন দীপক চক্রবর্তী। আমরা প্রথমে নিয়ে নিচ্ছি মোবারক হোসেন ফণী। হ্যালো, হ্যালো, আপনি শুনতে
পাচ্ছেন?
আসসালামু আলাইকুম, বলুন।
ওয়ালাইকুম আসসালাম,
আপনার প্রশ্নটা
বলুন।
হ্যালো,
আমি আসলে আপনাদের অনুষ্ঠানটা মনোযোগ সহকারে শুনতেছিলাম।
জি জি,
এটা খুব সময় উপযোগী একটা অনুষ্ঠান,
ধন্যবাদ।
আমি তো ঢাকাতেই, আমি এই মুহূর্তে ঢাকার সিএমএস এ আছি। সিএমএস এর আশেপাশে ময়লা, মানে এটা যেহেতু ক্যাম্পাস এরিয়া, এই কারণে এখানে অবস্থানটা অনেক ভালো।
জি,
মানে আমি বাইরে দিয়ে গেছিলাম হলো আপনার ঢাকা শহরের মাঝে, সেখানে এতটা অপরিষ্কার ভাবে যেখানে সেখানে ময়লা বা বিভিন্ন বিষ্টা গুলো এভাবে ফেলে রাখা কোনোভাবে উচিত নয়। সন্ধ্যার মানে সকালে সেটা অনেক ভালো ছিল, কিন্তু সন্ধ্যার পরে সেটা দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে। এইভাবে চলতে গেলে ঢাকা সিটি কর্পোরেশনের যারা আছে, আমি শুনেছিলাম ৩০,০০০ নাকি ৩২,০০০ পরিচ্ছন্নতা কর্মী এখানে তারা কাজে লাগাবে,
এইভাবে
কাজে লাগাচ্ছে। কিন্তু আমার
মোবারক হোসেন, আপনি কি বলতে চাচ্ছেন কোরবানি মাত্র শেষ হয়েছে এর প্রেক্ষিতে কথাগুলো বলছেন নাকি সবসময় এই পরিস্থিতি?
হ্যাঁ, সবসময়। মানে আজকে আমি এটা আজকের বিষয়টাই বলতেছিলাম, আজকে আমার নিজের স্বচক্ষে দেখা যে বিষয়গুলো।
হ্যাঁ,
এদিকে আসলে আমরা যারা কোরবানি করি, আমাদের একটু আমরা যদি নিজেরটা নিজে পরিষ্কার করে দিয়ে যাই, তাহলে আমাদের মনে হয় ঢাকা সিটি কর্পোরেশনের যারা আছে তাদের একটু সহজ সুবিধা হবে।
তো আপনার প্রশ্নটা কি? আমি ঠিক, আপনি কি?
আমার প্রশ্ন এইভাবে, আমার প্রশ্ন এই ঢাকা শহরের ভিতরে নির্দিষ্ট কোন জায়গার মধ্যে পশু কোরবানির কোন ধরনের পরিকল্পনা এই ম্যানেজমেন্টের আছে কিনা, সেই বিষয়টি আমার প্রশ্ন।
আচ্ছা, এই বিষয়ে আসলে বিস্তারিত আপনাকে বলতে পারতেন। আমাদের যদি ঢাকা থেকে আমরা কাউকে, সিটি কর্পোরেশনের কাউকে পেতাম, তাহলে হয়তো আপনার প্রশ্নের জবাব দিতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমি ঢাকা দক্ষিণের মেয়র খোকন সাহেবের আমরা আপনাকে শোনাবো, একটু পরে শোনাবো ওনার এক মন্তব্য, উনি এই কোরবানির পরপর কিভাবে ঢাকা সিটিকে পরিষ্কার রাখা যেতে পারে এবং কি কি করণীয় এ বিষয়ে উনি বিস্তারিত বলেছেন, সেই মন্তব্য আপনাদের শোনাবো। আপাতত শোনানো যাচ্ছে না, হ্যাঁ, তবে একটা জিনিস ঠিক, পরিবেশ পরিষ্কার রাখার জন্য আমাদের অনেক কিছুই করণীয় আছে। যেমন করে আপনি বললেন যে ময়লাটা যদি আমরা ডাস্টবিনে ফেলি এবং নির্ধারিত জায়গায় ফেলি, সেটাও তো হতে পারে, সেটাও আমরা সবসময় করি না, অনেকেই রাস্তার উপরে ফেলে দেই। এছাড়াও আরেকটি জিনিস যে প্লাস্টিকের ব্যবহার, যেমন প্লাস্টিক ব্যাগের ব্যবহার, এখনও হয়তো আমরা জনসাধারণের সম্মুখে যে করছি না, কিন্তু ময়লাটা যখন ফেলছি ওই প্লাস্টিকের ব্যাগেই ফেলছি। তো এই সমস্ত ছোট ছোট জিনিসগুলি সম্পর্কে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে এবং সচেতন হতে হবে, তাহলেই আমরা অনেকটাই আগামী বিশ্বকে আমরা ভালো দেখতে পারবো, তাই না? আগামী প্রজন্মের জন্য, শিশুর জন্য আমরা ভালো রাখতে পারবো। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ডক্টর গোকুল চন্দ্র দেবনাথ, আপনি কিছু বলবেন এ ব্যাপারে?
অবশ্যই, একটি কথা হচ্ছে যে আমাদের পরিবেশকে ভালো রাখতে হবে আমাদের নিজেদের জন্যই, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। সুতরাং সচেতনতা হচ্ছে মূল কথা। আইন বা রেগুলেশন হয়তো করা হয়, কিন্তু সেগুলো যদি আমাদের যারা আমরা জনসাধারণ বা আম জনতা এক কথায় তাদের মধ্যে যদি সেই সচেতনতা ঘরে না ওঠে, তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য খুব খারাপ অবস্থার সৃষ্টি হবে। প্লাস্টিক দূষণ নিয়ে যে প্রয়াস চলছে ভারতে, তার দুটো উদাহরণ আমি আপনাকে দেব। তার কারণ হচ্ছে এই প্লাস্টিকের কুফল সম্পর্কে অবহিত হওয়ার জন্য, বা প্রধান কুফল হচ্ছে ড্রেনেজ সিস্টেম যেগুলো আছে সেগুলো অবরুদ্ধ হয়ে যায়, অর্থাৎ যে নালা বা খাল দিয়ে যেগুলো নিষ্কাশনের যে সমস্ত ব্যবস্থা সেগুলো বন্ধ হয়ে যায় প্লাস্টিকের জন্য, যেহেতু এটি বায়োডিগ্রেডেবল নয়। সুতরাং অল্প বৃষ্টিতেই আগে যে সমস্ত জায়গায় জল দাঁড়াতো না সেখানে জল দাঁড়িয়ে যায়, বা এর প্রধান প্রকোপ হচ্ছে বন্যার একটা পরিস্থিতি সৃষ্টি হয়, এবং জল না তাড়ানো যাওয়ার জন্য, ড্রেনেজ সিস্টেম চোখ হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের জলবাহিত রোগ বা মশাবাহিত রোগ, মশার উপদ্রব হয়, প্রাদুর্ভাব ঘটে। মশাবাহিত রোগের মধ্যে কিন্তু মানুষের কিন্তু সেগুলোকে এফেক্ট করছে। তার প্রধান হচ্ছে এই ডেঙ্গু, ম্যালেরিয়া, এই সমস্ত যে সমস্ত ডিজিজ সেগুলো যেমন বিশ্ব উষ্ণায়নের ফলে বাড়ছে, এই জলবাহিত এই ড্রেনেজ সিস্টেম চোখ হওয়ার জন্য কিন্তু বাড়ছে। আরো অনেক কিছু আছে, সংক্ষিপ্ত ভাবে আমি বলছি ভারত সরকারের প্রয়াস। ইতিমধ্যে আমাদের দুটো রাজ্য প্লাস্টিক ফ্রি ঘোষণা করেছে, এবং ওই দুটো রাজ্যে সেখানে কখনোই প্লাস্টিকে কোনো দ্রব্য দেওয়া হবে না। এর মধ্যে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে প্রথম প্লাস্টিক ফ্রি রাজ্য হয়েছে সিকিম, এবং সেকেন্ড রাজ্য হয়েছে উত্তরাখণ্ড, এবং বাকি অনেক রাজ্য ঘোষণা না করলেও কিছু কিছু জায়গায়, কিছু কিছু কর্পোরেশন, কিছু কিছু এরিয়া যেগুলো প্লাস্টিক মুক্ত জায়গা, যেমন কলকাতাতে আমরা উত্তর কলকাতায় বাঙ্গুর বলে একটি জায়গা আছে যেটা দমদমের কাছে, যেখানে বর্ষায় 3 সেন্টিমিটার বৃষ্টি হলেই সেখানে জল দাঁড়িয়ে যেত এবং মানুষকে সেই জলের উপর দিয়ে চলাচল করতে হতো। সেই পৌরসভা অর্থাৎ কর্পোরেশন সেই অঞ্চলটিকে প্লাস্টিক দূষণ, প্লাস্টিক মুক্ত এরিয়া ঘোষণা করেছে। কলকাতার আরেকটি নতুন জায়গা যেটা নিউ টাউন নামে পরিচিত, সেখানেও প্লাস্টিক মুক্ত এরিয়া, তাছাড়া চিড়িয়াখানা এবং অন্যান্য জায়গায় প্লাস্টিক মুক্ত জায়গা, তার সুফলও কিন্তু আমরা পাচ্ছি এই সমস্ত অঞ্চলের মানুষ। অ্যাকচুয়ালি সুফল তো মানুষই ভোগ করে, কুফল মানুষই ভোগ করবে। সুতরাং এই প্লাস্টিক অন্যান্য রাজ্য যে দুটো বলছিলাম, দুটো রাজ্য ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে।
অনেক ধন্যবাদ ডক্টর দেবনাথ। আমাদের আরো বিষয় আছে এবং আমাদের শ্রোতারা আমাদের ফেসবুকে অনেকেই মন্তব্য করেছেন। হাফিজুর রহমান লিখেছেন, আমাদের সকলকে কার্যকরী ভূমিকা পালনের সময় এসেছে, প্লাস্টিক জাত দ্রব্য ব্যবহারের দিকে আমাদের সকলকে সচেতন হতে হবে। আরো বিস্তারিত লিখেছেন এবং সকলের প্রতি এটাই একান্ত কাম্য। আরো লিখেছেন শঙ্কর হালদার, বিশ্বের অধিকাংশ গাড়িতে প্লাস্টিক বা ফাইবারের যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে, এগুলো কি বন্ধ করা সম্ভব হতে পারে? তো প্লাস্টিক নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরছি, আমাদের একজন কলার অপেক্ষা করছেন, তো ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
আমাদের কলার রয়েছেন সম্ভবত দীপক চক্রবর্তী। তাওহিদ, আপনি কি আমাদের জানাবেন, উনি কি আছেন লাইনে? আচ্ছা, দীপক চক্রবর্তীর প্রশ্নটা নিয়ে নিচ্ছি। হ্যালো।
জি আপু নমস্কার।
নমস্কার, বলুন আপনার প্রশ্নটা বলুন।
জি আপু, ঈদ মোবারক।
ঈদ মোবারক, ধন্যবাদ।
আমি ভয়েস অফ আমেরিকার সকল কলাকৌশলী এবং শাহাবুল ভাই, আনিস ভাই, সদা সুবেদিন এবং খুইন আপু এবং আপনাকেও এবং কি আমাদের ভয়েস অফ আমেরিকার যে প্যানেলে অতিথি আছেন স্যার মহোদয়, তাদেরকে আমি ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আর কি সবাইকে আমি অনেক অনেক ঈদ মোবারক জানাচ্ছি।
ধন্যবাদ।
আমি আজকে যেটা বিষয় বলতে চাচ্ছি, বিষয়টা আজকে আমি যেটা মনে করি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য ভয়েস অফ আমেরিকা ধন্যবাদ। আমরা মনে করি যে কিছু আগে যে প্লাস্টিক বিষয় নিয়ে যে আলোচনা উঠে আসলো, গ্রাম অঞ্চলে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায়, সেটি হচ্ছে যখন মারা সকালে, যখন মা এবং কি মারা যখন সকালে উঠে, উঠার পরে তারা আমরা ঝাড়ু দিয়ে থাকি, শহরে যেন ওরা বসবাস করে থাকেন, এই ক্ষেত্রে দেখা যায় তাদেরকে যে গুয়া আছে, তাদেরকে মহিলা কাজকর্ম করে তারা কিন্তু এই আবর্জনা গুলা নির্দিষ্ট একটা স্থানে ওনারা ফেলে থাকে। তা আমরা মনে করি যে এই শহরে যখন আমরা যখন থাকি, একটা বিষয় দেখা যায় প্লাস্টিক এবং কি ছোট ছোট বোতল, এই বোতল গুলা থেকে কিন্তু মশা উৎপন্ন হতে পারে এবং কি ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া মানুষকে।
আপনার প্রশ্নটা করুন।
আমার প্রশ্ন হচ্ছে এই যে এগুলা যে আমরা সদর যে সবাই যেগুলো যে ফেলাচ্ছি, আমাদের মতে নির্দিষ্ট স্থানে একটা কি আমাদের কর্তৃপক্ষ এরকম উদ্যোগ নিতে পারে না, নির্দিষ্ট স্থানে আমাদের এই বর্জ্য গুলা খেলানোর জন্য?
ধন্যবাদ, ধন্যবাদ। আমরা অনেকক্ষণ পরে ডক্টর আতিককে লাইনে পেয়েছি। ডক্টর আতিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা অনেক চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পাচ্ছি
না। অত্যন্ত দুঃখিত যে আমি আগে আমার পারিবারিক, আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে হাসপাতাল যাবো কি যাবো না ইমার্জেন্সি করে,
আমরা খুব দুঃখিত যে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলেছি প্লাস্টিক নিয়ে, জলবায়ু নিয়ে ইতিমধ্যে আমরা বিস্তারিতভাবে কথাবার্তা বলেছি, কিন্তু এই যে আমরা জানি যে পরিবেশের মধ্যে যেই জিনিসগুলো দরকার, বায়ু, মাটি, পানি, এই যে পরিবেশ দূষণে পানিও যে অনেক দূষিত হচ্ছে এবং খাবার পানির অভাব, এটাও কিন্তু একরকম ভাবে পরিবেশ দূষণের ফলেই হচ্ছে। ডক্টর আতিক, আপনি যদি এই দিকটার কথা বলতেন। যদিও আমাদের কলার আমাদের কাছে দীপক চক্রবর্তী বলছিলেন যে বর্জ্য, যে সমস্ত বাসায় ময়লা জিনিসপত্র আমরা একটা স্থানীয় একটা নির্দিষ্ট স্থানে যদি ফেলি, এবং বটল প্লাস্টিক নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, তো সেই আলোচনার মধ্যে যেতে চাচ্ছি না। পানি বিষয়ে আপনি যদি একটু কিছু বলেন।
জি, আমি পানি বিষয়ে বলার আগে যে সবচেয়ে বড় অসুবিধা এই সামগ্রিক যে পরিবেশের যে সমস্যার সমাধানের একটা অভাব মনে হচ্ছে, তার কারণ হচ্ছে যে ছোট ছোট পিসমিল করে এর উত্তর পাওয়া কঠিন। সেই জন্য বড় ভাবে আন্তর্জাতিক সমগ্র বিশ্ব যদি একসাথে না হয় তাহলে অনেকগুলো সমস্যা আপাত দৃষ্টিতে মনে হয় যেন ছোট ছোট আমরা সমাধান করছি, কিন্তু ওটা হয়ে ওঠে না। প্লাস্টিকের ব্যাপারে বললেন, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে বললেন, অন্যান্য ব্যাপারে পৃথিবী যদিও এই সমস্ত মহা বিপদের ভেতরে আছে, কিন্তু তিনটি বড় পসিবিলিটি বা মহান একটা অবস্থানে পৃথিবীর সব সরকার স্বীকার করে নিয়েছে। একটি হচ্ছে, এটা হচ্ছে 2015 সালে আমি যেটাকে বলি যে গ্র্যান্ড কনভার্জেন্স অফ গ্লোবাল এগ্রিমেন্ট, সেখানে একটা হয়েছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলে যেটা বলা হয়, 17টা গোল এবং বড় বড় যার মধ্যে পানি দূষণ, ঠিক প্লাস্টিক দূষণ নেই কিন্তু মাটি এবং সমুদ্রের জীবনকে বাঁচানো, তারপরে অন্যান্য দূষণ যে ইন্ডাস্ট্রি থেকে আমাদের শিল্প এলাকা থেকে যেটা আসে সেগুলো, এবং সবচেয়ে বড় দারিদ্র বিমোচনের জন্য যে জিনিসটা দরকার, কারণ একদিকে শুধু বড় লোকরা অপচয় করে যাবে আর দরিদ্ররা আরো দরিদ্র হয়ে যাবে, তাহলে পৃথিবীটা পরিবেশের দিক দিয়ে সুষম হবে না, সেই একটা দিক। আর দ্বিতীয়টা হচ্ছে যেটাকে বলে যে সেন্ডাই ডিক্লারেশন অন ডিজাস্টার রিস্ক রিডাকশন, আমাদের যে বড় বড় দুর্যোগ হচ্ছে এখন চারিদিকে দেখেন সমগ্র বিশ্বে বড় বড় দুর্যোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আগুন, অস্ট্রেলিয়ায় আগুন, তো উত্তাপ চলছে এফএমস, এখন আর গরিব দেশ বড় লোক দেশে বলে না, সবাই সাফার করছে, এবং এইগুলোকে জলবায়ু পরিবর্তনের সাথে একাত্রিত করে কাজ করতে হবে, এটাই ছিল সেন্ডাই ডিক্লারেশন। আর তারপরে তো প্যারিস ডিক্লারেশনের জলবায়ু পরিবর্তনের সম্পর্কে সবার এগ্রিমেন্ট আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের শুধু প্রেসিডেন্ট এখান থেকে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য বহু যারা গভর্নর, মেয়র, অন্যান্য বিশ্ববিদ্যালয় কি চার্চ, তারা সবাই একসাথে বলছে যে আমরা এই সমস্যার সমাধানে একসাথে থাকবো। অর্থাৎ যদিও আমরা দেখছি প্রচন্ড দূষণ এবং পরিবেশের খারাপ দিক অনেকগুলো, কিন্তু কতগুলো শুভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এটা হচ্ছে, খুব করা কঠিন, কিন্তু ওই ছোটগুলো মিলিয়ে এবং এই বড়গুলোর ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমার মনে হয় ভবিষ্যতের দিকে একটা ইঙ্গিত পাওয়া যায়। এই কথাটাই আমার মূল বক্তব্য হচ্ছে যে সব আমরা এখনো হারিয়ে ফেলিনি, যদি আমরা প্রচেষ্টা করি এবং সবাই মিলে একসাথে কাজ করি এবং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট যেটাকে বলা হচ্ছে, সাস্টেনেবল ডেভেলপমেন্টটা বলছে যে পরিবেশ, উন্নয়ন ও অর্থনীতি তিনটাকেই সুষমভাবে
অনেক ধন্যবাদ ডক্টর আতিক। আমাদের সঙ্গে রয়েছেন পানি বিশেষজ্ঞ ডক্টর সুফিয়ান খন্দকার, আপনার কাছে যাচ্ছি, আপনি একজন পানি বিশেষজ্ঞ, তো আপনার মতে পানিকে দূষণমুক্ত করতে হলে বা পানিকে আরো রক্ষা করতে হলে আমাদের কি করা দরকার?
অনেকগুলো এখানে, প্রথমে আমি দুটো এক্সাম্পল দেব, একটা বাংলাদেশে কি হচ্ছে বা কি করা হচ্ছে।
আমরা জানি যে একটা অংশ ডুবে যেতে পারে, সেটাও একটা দুশ্চিন্তার বিষয়, এদিকটাও যদি আপনি বলেন, আমাদের সময় খুবই সীমিত।
খুব সংক্ষেপে আমি যেটা বলবো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, সেটা হলো যে 1980 সালে হঠাৎ করে এই নল শুরু আর কি, যার ফলে আমাদের একটা
জি, আমাদের 30 সেকেন্ড আছে হাতে, আমাদের শেষ করতে হবে।
আমি যেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলছিলাম যে বাংলাদেশের পানি বিশেষত ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের জন্য আমাদেরকে জোর দিতে হবে সারফেস ওয়াটারের উপরে, যেটা অপর্যাপ্ত আমাদের আছে, যার জন্য দরকার হবে ট্রিটমেন্ট প্ল্যান, উন্নত ট্রিটমেন্ট প্ল্যান, এবং সেগুলো না করে আমরা যদি এই ভূগর্ভস্থ পানি দিয়ে সরবরাহ করার চেষ্টা করি, তার আনুষঙ্গিক হিসাবে আমরা পেয়েছি আর্সেনিক। তো বাংলাদেশের জন্য এবং অনেক উন্নত দেশেও পানি সরবরাহ করা হয় সাধারণত নদী, লেক, এমনকি সমুদ্র থেকেও, করে তারপরে সাপ্লাই করা হয়। আমরা যদি ওটা করতে না পারি তাহলে বাংলাদেশের পানি সরবরাহ বিশেষত ড্রিঙ্কিং ওয়াটার বিরাট সমস্যা হিসেবে দেখা দেবে।
অনেক ধন্যবাদ, আমাদের আমাদের এই অনুষ্ঠান এখনই শেষ করতে হচ্ছে। সবশেষে বলবো কবির ভাষায়, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার, এই অঙ্গীকার আমাদের সবার হোক এই কামনা করে ডক্টর আতিক রহমান, ডক্টর গোকুলচন্দ্র দেবনাথ এবং ডক্টর সুফিয়ান এ খন্দকার এবং সেই সঙ্গে দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক জানিয়ে এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।